ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বিশ্বব্যাপী বাংলাদেশ ভারতে করোনা পরিস্থিতি কারণে আপনারা আমাদের অনুষ্ঠান ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন না, তবে নিয়মিত বেতার তরঙ্গে 190 মিটার মিডিয়াম ব্যান্ডে এবং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে পাবেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। 30 মিনিটের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের এই বিশ্ব সংবাদ পড়ছে আনিসা আহমেদ ম্যারিল্যান্ডে নিজ বাসভবন থেকেই। ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট পদের জন্য তার সদ্য ঘোষিত জুটি কামালা হ্যারিস আজ বুধবার নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে পরাস্ত করার লক্ষ্যে নির্বাচনী জুটি হিসেবে জনগণের সামনে হাজির হবেন। বাইডেন হ্যারিস নির্বাচনী প্রচার অভিযানের পক্ষ থেকে বলা হয় যে এই জুটি আজ ডেলাওয়্যারের অঙ্গরাজ্যে উইলমিংটনে বক্তব্য রাখবেন। তাঁদের কথায় তাঁরা জাতির হৃদয়কে পুনরুদ্ধার করতে এবং দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে শ্রমজীবী মানুষের জন্য লড়াই করতে একত্রে কাজ করে যাবেন। বাইডেন গতকাল আনুষ্ঠানিকভাবে হ্যারিসের নাম ঘোষণা করেন, যিনি প্রথম কৃষ্ণাঙ্গ এবং দক্ষিণ এশীয় নারী হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য কোনো প্রধান দলের মনোনয়ন পেলেন। এবছরের গোড়ার দিকে 77 বছর বয়সী বাইডেন মনোনয়ন পাবার মতো সমর্থন প্রাইমারিতে পাবার পরই একজন নারীকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বেছে নেওয়ার কথা নিশ্চিত করেন। এ নিয়ে বেশ আজ অনুমান চলছিল যে তিনি একজন কৃষ্ণাঙ্গ নারীকেই তার নির্বাচনী জুটি হিসেবে বেছে নেবেন। 55 বছর বয়সী হ্যারিসের জন্ম ক্যালিফোর্নিয়ায়, তার বাবার জন্ম জামাইকায় এবং মা একজন ভারতীয় আমেরিকান। 2010 সালে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের পদে নির্বাচিত হবার পর তিনি সকলের দৃষ্টি কাড়েন। ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত সেনেটর হিসেবে 4 বছর আগে তিনি ওয়াশিংটনে আসেন। অল্প সময়ের জন্য তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছিলেন, তবে প্রেসিডেন্ট পদের জন্য তার প্রচার অভিযান দ্রুত সমাপ্ত হয় যখন বহু প্রগতিবাদী এবং উদারপন্থী হ্যারিসের অ্যাটর্নি জেনারেল থাকার সময় আইন প্রয়োগকারীদের প্রতি তার কড়া সমর্থন নিয়ে প্রশ্ন তোলেন। তার সম্পর্কে এই অভিযোগও রয়েছে যে তিনি পুলিশের সহিংসতার ব্যাপারে নীরব ছিলেন। এবার বাইডেনের নির্বাচনী জুটি হিসেবে হ্যারিসকে যারা স্বাগত জানিয়েছেন তাদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও রয়েছেন। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি জানতেন বাইডেন কামালা হ্যারিসকেই ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্যই তার নির্বাচনী জুটি হিসেবে বেছে নেবেন। তবে তিনি এতে অবাক হয়েছেন কারণ ট্রাম্প বলেন হ্যারিস প্রাইমারি ভোটে খারাপ করেছেন। তিনি অনেক পয়সা খরচ করেও মাত্র 2% সমর্থন পেয়েছিলেন। তিনি বলেন বিচারক কেভেনর সঙ্গে কামালা হ্যারিস খুব দুর্ব্যবহার করেছিলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও আজ মধ্য ইউরোপে তাঁর সপ্তাহব্যাপী সফরের দ্বিতীয় দিনে প্রাগে চেক প্রধানমন্ত্রী আন্দ্রেস ব্যাবিসের সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্রমন্ত্রী পম্পিও এবং প্রধানমন্ত্রী ব্যাবিস পরমাণু শক্তি বিষয়ক সহযোগিতা এবং থ্রি সিজ ইনিশিয়েটিভ নিয়ে আলোচনা করবেন। এই থ্রি সিজ ইনিশিয়েটিভ হচ্ছে এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম যা অবকাঠামো, জ্বালানি এবং ডিজিটাল সংযুক্তির প্রকল্পগুলোতে সহায়তা প্রদান করে মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলোর মধ্যে যোগসূত্রের আরও উন্নয়ন সাধন করতে পারে। এই উদ্যোগের নাম করা হয়েছে ওই অঞ্চলের সীমানা নির্ধারণকারী 3টি সাগর অবলম্বন। এই সাগরগুলো হচ্ছে বাল্টিক, অ্যাড্রিয়াটিক এবং কৃষ্ণ সাগর। পম্পিও পরে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পররাষ্ট্র নীতি নিয়ে চেক সংসদের সেনেটে ভাষণ দেবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে দিনে আরও আগের দিকে যুক্তরাষ্ট্রের এই প্রধান কূটনীতিক যুক্তরাষ্ট্র এবং চেক প্রজাতন্ত্রের টেক কোম্পানিগুলোর নেতাদের সঙ্গে গোল টেবিল বৈঠকে অংশ নেন, যেখানে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ সুবিধে তুলে ধরা হয়। সেখানে চেকদের জন্য বিনিয়োগের স্থান হিসেবে যুক্তরাষ্ট্র যে আকর্ষণীয় হতে পারে সেই কথাটি তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোভিড-19 সম্ভাব্য টিকার 10 কোটি ডোজ তৈরির জন্য একটি আমেরিকান বায়োটেকনোলজি কোম্পানির সঙ্গে ফেডারেল সরকারের চুক্তির কথা ঘোষণা করেছেন। এ নিয়ে পরীক্ষা চলাকালীন মডার্না নামের কোম্পানিটি এই টিকা তৈরি করবে। মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প সংবাদদাতাদের বলেন এই টিকার ডোজগুলোর মালিক হবে ফেডারেল সরকার, আমরা এগুলো কিনছি। যুক্তরাষ্ট্রে সম্ভাব্য তিন রকমের টিকা এখন মানুষের উপর পরীক্ষার জন্য প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য ও মানব পরিচর্যা বিভাগের মন্ত্রী অ্যালেক্স আজার বলেছেন, ট্রাম্প প্রশাসনের এই সর্বসাম্প্রতিক পদক্ষেপ এই সম্ভাবনা বাড়িয়ে তুলেছে যে যুক্তরাষ্ট্রে 2021 সাল নাগাদ অন্তত একটি কার্যকর এবং নিরাপদ টিকা পাওয়া যাবে। প্রেসিডেন্ট নিজেও এই আশাবাদ ব্যক্ত করেছেন যে নভেম্বরের প্রথম দিকে প্রেসিডেন্ট নির্বাচনের আগেই করোনা ভাইরাসের টিকা পাওয়া যাবে। দিনে আরও আগের দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে ঘোষণা করেন আনুষ্ঠানিকভাবে কোভিড ১৯ নতুন টিকা আবিষ্কারে তাঁর দেশই প্রথম, সে ব্যাপারে ট্রাম্প কোনো মন্তব্য করেননি। তবে পুতিনের এই দাবি যে ওই টিকা মানুষের শরীরের জন্য নিরাপদ তার সমর্থনেও কোনো উপাত্ত নেই।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশ বিমানবাহিনীর একটি পরিবহন বিমানে করে 4 অগস্টের বিস্ফোরণে বিধ্বস্ত বৈরুতে 10 অগস্ট বাংলাদেশের পক্ষ থেকে 11 টন খাদ্য ও ওষুধ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। ফিরতি সময়ে লেবাননে আটকে পড়া 71 জন বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। আরও জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
বিশ্বব্যাপী করোনা মহামারীর প্রভাবে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে যেসব বাংলাদেশি অভিবাসী দেশে ফিরেছেন তার 70% দেশে বড় ধরনের জীবিকা সংকটে রয়েছেন বলে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা IOM এর গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে। বিদেশ ফেরত 1486 জন অভিবাসীর উপরে IOM পরিচালিত জরিপের বুধবার প্রকাশিত ফলাফলে বলা হয়, ফেরত আসা অভিবাসীরা জীবিকা সংকটের সাথে সাথে উপার্জনের অভাব এবং ঋণ গ্রহণের কারণে আর্থিক সংকট ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয় সহ নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। এক একজন অভিবাসী কর্মীর উপর গড়ে 3 জন পরিবারের সদস্য রয়েছেন, আর এ কারণে পরিকল্পনাবিহীন বৃহৎ সংখ্যক জীবিকাবিহীন অভিবাসী কর্মীদের দেশে ফেরত আসার ফলে সারা দেশে রেমিটেন্স নির্ভর জনগোষ্ঠীর উপর বিরূপ প্রভাব পড়েছে। এদিকে লেবানন থেকে 71 জন বাংলাদেশি বুধবার দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানবাহিনীর একটি পরিবহন বিমানে করে 4 অগস্টের বিস্ফোরণে বিধ্বস্ত বৈরুতে 10 অগস্ট বাংলাদেশের পক্ষ থেকে 11 টন খাদ্য এবং ওষুধ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। ফিরতি সময় লেবাননে আটকে পড়া ওই 71 জন বাংলাদেশি দেশে ফিরে আসেন। দেশে ফেরা বাংলাদেশিরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, লেবাননের চরম অর্থনৈতিক সংকট চলায় ওই দেশটি এখন আর অভিবাসন বান্ধব নয়।
বর্তমানে লেবাননের অবস্থা খুবই খারাপজনক, মানে যত প্রবাসী বাংলাদেশে আছে বলতে পারেন এক পর্যায়ে নাকি আছে।
লেবাননে গত 10 মাস ধরে ইকোনমিক ক্রাইসিস, যে অর্থনৈতিক সংকটটা চলতেছে,
আর্থিক সংকটে রয়েছেন বলে ফেরত আসা বাংলাদেশিরা জানিয়েছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের মধ্যপ্রদেশের ছত্তিশগড়ে যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে 4 জন মাওবাদী নিহত হয়েছে। আজ বুধবার সকালে ছত্তিশগড়ে সুকুমার জঙ্গলে এই ঘটনা ঘটেছে বলে খবরে প্রকাশ। বিস্তারিত থাকছে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদনে।
আজ বুধবার সকালে ছত্তিশগড়ের সুকুমার জঙ্গলে এই ঘটনা ঘটেছে বলে খবর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র, চলছে তল্লাশি অভিযানও। এদিকে মহারাষ্ট্র সোনেগাঁও থেকে উদ্ধার হয়েছে IED বিস্ফোরক, নাশকতা চালাতেই সেগুলিতে মাটির তলায় রাখা হয়েছিল বলে মনে করছে পুলিশ প্রশাসন। সম্প্রতি ছত্তিশগড় মহারাষ্ট্রে মাথাছাড়া দিয়েছে মাওবাদীরা, ছত্তিশগড়ে মাঝে মধ্যেই হামলা চালাচ্ছে তারা, জ্বালিয়ে দিচ্ছে সরকারি সম্পত্তি, গ্রামেও লুটপাট চলছে। এমন পরিস্থিতিতে মাও দমনে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকারও। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানে সহিংসতার পরিসমাপ্তি ঘটাতে মঙ্গলবার তালিবান তার প্রতিশ্রুতি আবার ব্যক্ত করেছে, তবে তারা এ ব্যাপারে জোর দিয়েছে যে এ মাসে আরও পরের দিকে আফগানিস্তানের অভ্যন্তরীণ গোষ্ঠীগুলোর সঙ্গে যে শান্তি আলোচনা শুরু হবার কথা সেখানেই সামগ্রিক অস্ত্রবিরতির বিষয়টি আলোচনা করা হবে। এই প্রস্তাবিত আলোচনাটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফেব্রুয়ারিতে তালিবানের স্বাক্ষরিত চুক্তির ফল। তালিবানের রাজনৈতিক মুখপাত্র সোহেল শাহিন ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে তারা ওই চুক্তি অনুযায়ী আফগান শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। তবে তিনি এরকম কথা নাকচ করে দেন যে আলোচনার শুরু মানেই বিদ্রোহীদের সহিংসতার অবসান। কাতারের দোহায় তালিবানের রাজনৈতিক দপ্তর থেকে টেলিফোনে শাহিন বলেন, ওই সমঝোতায় পরিষ্কারভাবে লেখা আছে যে আফগানিস্তানের অভ্যন্তরীণ গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনায় অস্ত্রবিরতি হচ্ছে অন্যতম একটি বিষয়, যা নিয়ে বিতর্ক এবং সমঝোতা হবে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানে আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
রাশিয়ার করোনা টিকা আবিষ্কারের খবরে পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও যথেষ্ট আবেগ এবং আগ্রহ তৈরি হয়েছিল। কিন্তু মাত্র 24 ঘন্টার মধ্যেই যখন বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞানীরা বললেন এটার কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই টিকাকে সিলমোহর দেয়নি, তখনই বাংলাদেশের আবেগটা অনেকখানি মিইয়ে গেছে। যে 20টি দেশ এই ভ্যাকসিন কিনতে আগ্রহ প্রকাশ করেছে এর মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশ নেই। এই দেশগুলোর মধ্যে ভারত রয়েছে, কিন্তু এখন পর্যন্ত দেশটির তরফে কোনো মন্তব্য করা হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র তারিক জাসা রেবিক বলেছেন, এই টিকাকে অনুমোদন দেওয়ার আগেই জানতে হবে মানবদেহে এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের জীববিজ্ঞানী প্রফেসর ফাসুয়া ব্ল্যাকস বলেছেন, যথাযথ পরীক্ষা ছাড়া এই টিকাকে অনুমোদন দেওয়া অনৈতিক। এম্পেরিয়াল কলেজ লন্ডনের ইমিউনোলজির প্রফেসর ডেনি আল্টম্যান বলেন, একটি টিকাকে অনুমোদন দেওয়ার আগে তার পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি কম নিরাপদ ও কম কার্যকর টিকা বড় ধরনের সংকট তৈরি করতে পারে, এটাও যোগ করেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক বাংলাদেশী বিজ্ঞানী প্রফেসর মুজাহিরুল হক মনে করেন, রাশিয়ার এই টিকা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, ট্রায়াল শেষ করে ব্যবহারযোগ্য করতে কমপক্ষে 6-8 মাস সময় লাগবে। তিনি বলেন, মানবদেহে এই ভ্যাকসিন ক্ষতি করবে না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, এটা না দেখে অতি উৎসাহী বা অতি আশাবাদী হওয়ার কিছু নেই।
এটা তো WHO কতগুলি জিনিস ঠিক করে দেয়া আছে, কি কি জিনিস দেখতে হয়। আমি তো দুটো কথা বললাম, একটা হলো মানব শরীরের জন্য ক্ষতিকারক না, আর ইফেক্টিভ মানে এটা সঠিক অ্যান্টিবডিটা তৈরি করবে, এটা তো মাত্র দুটা জিনিস। কিন্তু রাসায়ন এইটা অ্যান্টিবডি ওরা বলতেছে 2 বছরের জন্য প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে, 2টা ডোজ তারা বলছে, না 2টা ডোজ 2 বছরের জন্য এইটা প্রযোজ্য, কনজিকিউটিভ 2টা ডোজ মানে পরপর 2টা ডোজ দিতে হবে। এই ডোজিং থেকে শুরু করে কতদিনের প্রতিরোধ ক্ষমতা করবে, এগুলি তো অন্যগুলিরও আসবে না।
ওদিকে সরকারি হিসাবে মৃতের সংখ্যা 3,500 ছাড়িয়ে গেছে, শনাক্ত রোগীর সংখ্যা 2,66,000। গত 24 ঘন্টায় মারা গেছেন 42 জন, শনাক্ত হয়েছেন 2,995 জন। এই তথ্য মিলেছে স্বাস্থ্য দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে। বুধবার থেকে স্বাস্থ্য বুলেটিন বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু কি কারণে বুলেটিন বন্ধ হলো তা এখনও অস্পষ্ট। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুলেটিন একেবারে বন্ধ না করে সপ্তাহে অন্তত 2 দিন প্রচারের পক্ষে মত দিয়েছেন। তিনি বলেন, এটা বন্ধ করা হলে গুজব বাড়বে, মানুষ স্বাস্থ্যবিধির ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলতে পারে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমি সামি আহমেদ। আমরা ওয়াশিংটন স্টুডিও থেকে রোহিঙ্গা লাইফলাইন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই সোমবার থেকে শুক্রবার ওয়াশিংটন সময় সকাল 7:30 বাংলাদেশ সময় সন্ধ্যা 5:30। শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,350 কিলোহার্টজ, মিডিয়াম ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,700 কিলোহার্টজ এবং 12,030 কিলোহার্টজে। এই অনুষ্ঠান পুনঃপ্রচার হয় বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়, মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ড 1575 কিলোহার্টজে।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
বলিউড তারকা সঞ্জয় দত্ত গতকাল স্বাস্থ্য পরীক্ষায় ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। 61 বছর বয়সী অভিনেতার শ্বাসকষ্ট হওয়ায় তাকে সোমবার মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। করোনা পরীক্ষা নেগেটিভ হওয়ায় সকলের স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন এবং সঞ্জয় বাড়িও ফিরেছিলেন। মঙ্গলবার তিনি জানান, শরীরটা ভালো নেই, কিছুদিন কাজ থেকে ছুটি নেব ভাবছি। সেই দিনই পরে জানা যায় তার ফুসফুসের ক্যান্সার ধরা পড়েছে। সঞ্জয় দত্ত অভিনীত সড়ক 2 সিনেমাটির ট্রেলার আজকেই রিলিজ করেছে। এছাড়াও সঞ্জয় দত্তের হাতে আরও 3-4টি ছবি রয়েছে, লকডাউনের জন্য সেগুলোর শুটিং বন্ধ ছিল, খুব শিগগিরই সেগুলির শুটিং শুরু হবে বলেও জানা গিয়েছে। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেল, কথা চলছে শিগগিরই তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে ক্যান্সারের চিকিৎসার জন্য। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা অলরাউন্ডার যুবরাজ সিং, যিনি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়ে ফিরে এসেছেন, তারপর আবার মাঠে গিয়ে বিশ্ব পর্যায়ের ক্রিকেট খেলেছেন, তিনি আজ টুইট করে সঞ্জয় দত্তকে সাহস যোগান। যুবরাজ বলেন, আমি জানি আপনি একজন যোদ্ধা, চিরকাল যুদ্ধ করেছেন এবং জয়ী হয়েছেন, এই রোগের সঙ্গে লড়াইও আপনার জয় নিশ্চিত। সঞ্জয়ের স্ত্রী মান্যতা ছেলে মেয়েকে নিয়ে দুবাইয়ে ছুটি কাটাতে গিয়ে আটকে পড়েছেন, সেখান থেকে আজ তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের ভরসায় আমরা লড়াই চালিয়ে যেতে পারব আশা রাখি। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সঞ্জয় দত্তের মা নার্গিস ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন, আর সঞ্জয়ের প্রথম স্ত্রী রিচা শর্মা ব্রেন টিউমার হয়ে মারা যান। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন।
বগুড়া থেকে জানিয়েছেন বিস্তারিত প্রতিকুমার।
শান্ত পানি ঝিরিঝিরি বাতাসে হালকা দোল খাচ্ছে, প্রকৃতির অপরূপ দৃশ্য, হৃদয় ছুঁয়ে যায়, নয়নাভিরাম এমন দৃশ্য এখন উত্তরের চলনবিল জুড়ে। ঈদে গ্রামে ফেরা মানুষের পাশাপাশি দূর দূরান্তের দর্শনার্থীরা এখন ভিড় করছেন নাটোরের বিখ্যাত এই বিলে।
যে ঢেউগুলো দিচ্ছে একদম সাগরের মতো লাগতেছে, চারিদিকে যে প্রাকৃতিক দৃশ্যটা অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্য।
চলনবিল এত সুন্দর, প্রাকৃতিকভাবে এমনভাবে সাজানো, আমি অভিভূত হয়ে গেছি। ভ্রমণ সবসময় একটা শিক্ষার বিষয়, সেটা যে কোনো ভ্রমণই হোক, সেটা আজ আমার কাছে আবারও প্রমাণিত হলো।
বাংলাদেশের বিখ্যাত যে চলনবিল, এই চলনবিলে আজকে আমরা একটা সারাদিনব্যাপী একটা সুন্দর একটা আয়োজনের মধ্য দিয়ে কাটালাম। খুব সুন্দর আসলে চলনবিলে, এর আগে আমি এসেছি খণ্ডিতভাবে অনেক জায়গায় দেখেছি, কিন্তু আজকে এভাবে একটা চলনবিলের একদম ভিতরে যেটাকে বলা যায় একটা গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটাকে আমরা ভিতরে যেখানে গেলাম সে জায়গাটা আসলে খুব ভালো লেগেছে আমার।
বিলশা গ্রাম চলনবিলের বিখ্যাত একটি গ্রাম। এই গ্রামের অস্তিত্ব জুড়ে এখন স্বচ্ছ পানি, ঘুরতে আসা দর্শনার্থীরা সেই পানিতে নেমে মেতে ওঠার লোভ সামলাতে পারেন না। বিলের ধারেই খুবজিপুর নামক জায়গায় আছে একটি পুরাতন জাদুঘর।
বাংলাদেশের প্রথম সংবিধান আমরা দেখতে পেয়েছি, আর একটা জিনিস দেখতে পেয়েছি যে হাতে লেখা কুরআনছুরি, অদ্ভুত এবং সত্যি মানে প্রত্নতত্ত্বের একটা নিদর্শন ওইখানে আমরা দেখতে পেয়েছি, আমার খুব ভালো লাগছে।
কোরআন মানে ছাপাখানা তৈরি হয়নি, তখন সুলতান নাসিরুদ্দিন তিনি কোরআন শরীফ হাতে লিখে বিভিন্ন জায়গাতে বিক্রি করতেন, এটা সেই হাতে লেখা কোরআন।
ঠিক বিলের মাঝখানে আছে হযরত ঘাসি দেওয়ান রহমাতুল্লাহ আলাই এর মাজার, সেই মাজার ঘিরেও জমে ওঠে দর্শনার্থীদের ভিড়।
বহু দূরের লোক আছে, রাজশাহী থেকে আসে, মনে করেন ঢাকা থেকেও আসে, শ্রীগঞ্জ থেকে আসে, রংপুর, দিনাজপুর, সব জায়গায় পৌঁছা।
এদিকে স্থানীয়রা বিলটিকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
বর্ষাকালে দূর দূরান্ত থেকে অনেকগুলো জেলা, পাশাপাশি সকল জেলা থেকে লোকজন এমন ভিড় করে, যা সেখানে একটা পর্যটন কেন্দ্র যদি গড়ে তোলা সম্ভব হয় তাহলে আর্থিক দিক থেকে বাংলাদেশ এলাকাটা ডেভেলপ হবে এবং আর্থিক দিক থেকে বাংলাদেশ সরকার লাভবান হবে।
চলন বিল নিয়ে যদি সরকারের সংশ্লিষ্টরা একটু চিন্তা করেন, বিলটিকে পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে তোলেন, তাহলে চলন বিল থেকে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় করা সম্ভব, সম্ভব বিশ্বের ভ্রমণ পিপাসুদের কাছে টানা। প্রতিকমর, ভয়েস অফ আমেরিকা, চলন বিল, নাটোর।
এখনকার একটি প্রতিবেদন শোনাচ্ছেন সাবরিনা চৌধুরী।
ইমন ও তানিয়া দম্পতির ঘর আলো করে এসেছে নতুন অতিথি।
এই প্যান্ডামিকের ভিতরে বাবা মা হলাম আমরা দুজন, এবং যে অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি সেটা হচ্ছে কি কমপ্লিটলি ডিফারেন্ট। অনেক ভয়, অনেক টেনশন, অনেক অ্যাংজাইটি, এগুলো কাজ করেছে। সবচেয়ে বেশি ভয় ছিল যেদিন ডেলিভারিতে যায়, সেদিন ওর করোনা টেস্ট করা হয়েছে এবং সি লাকিলি থ্যাঙ্কস গড
আলহামদুলিল্লাহ
সে নেগেটিভ আসছে, এই জন্য পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। আদারওয়াইজ তাকে একাই ডেলিভারি দিতে হইতো, সেখানে আমি থাকতে পারতাম না আশেপাশেও। এবং আমার ছোট মেয়েটা যেটা নতুন হয়েছে সেটাও ওর কাছ থেকে প্রায় 14-15 দিন দূরে থাকতে হইতো।
অন্যান্য বছর যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটি সরব থাকত বিভিন্ন উৎসব মুখর পরিবেশে, যা কিনা এবছর স্থবির হয়ে পড়েছে।
কোভিডের কারণে এবছর আমরা কমিউনিটির অনেকগুলো অনুষ্ঠান থেকেও বঞ্চিত হচ্ছি, যেরকম এপ্রিলে পহেলা বৈশাখের অনুষ্ঠান, বইমেলা, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি, এবার সেটা সম্ভব হচ্ছে না।
সামাজিক যোগাযোগ এভাবে বন্ধ হয়ে যাওয়া কি উদ্বেগের সৃষ্টি করেছে?
এটা অবশ্যই একটা উদ্বেগের কারণ বটে, এটা মানসিকভাবে তো অবশ্যই একটা প্রভাব ফেলে, বিশেষ করে আমরা যারা প্রবাসী বাংলাদেশিরা আছি, আমাদের বাচ্চারা অপেক্ষা করে থাকে যে এই সময়টা ওরা ওদের বন্ধু বান্ধবের সাথে দেখা হবে।
বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পরিবারে যেমন রয়েছে ছোট ছেলেমেয়ে, তেমনি রয়েছে বয়োজ্যেষ্ঠ সদস্য। এমন বয়সীদের মাঝে করোনা সংক্রমণ নিয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে গিয়ে অনেকে হয়তো উৎকণ্ঠারও মুখোমুখি হচ্ছেন।
আমার তিনটা বাচ্চা, তো দুইটা বাচ্চা স্কুলে যায়, একটা 10 গ্রেড, একটা 8 গ্রেডে যেত বাচ্চা না, তো কয়েকদিনে অনলাইনে ক্লাস করে স্কুলটা বন্ধ হয়ে গেছে। আমার বয়স কম 67 ইয়ার্স ওল্ড, তো উনিও হার্টের রোগী, তো আমাকে বাইরে গেলে আমাকে চিন্তা করতে হয় যদি আমি বাসে কিছু নিয়ে আসি তাহলে আমার মায়ের কি হবে।
তবে সবারই প্রত্যাশা এই দুঃসময় কেটে যে আসবে সুদিন, উৎকণ্ঠা থেকে মুক্ত হয়ে আসবে প্রশান্তি।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়াতি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
স্তনের ক্যান্সার ধরা পড়লে অনেক মহিলাকেই অস্ত্রোপচার অথবা বিকিরণ করাতে হয়। এ বিষয়ে আজকে স্বাস্থ্য ও বিজ্ঞান পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ক্যারল পিয়ারসন তার এক প্রতিবেদনে জানাচ্ছেন যে এই রোগ যদি তাড়াতাড়ি শনাক্ত করা যায় তাহলে কেমোথেরাপি এড়ানো সম্ভব। গত এপ্রিল মাসে এমি অ্যাডামের স্তন ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে এমি কিন্তু তার পরিবারের সাথে বেশিরভাগ সময় কাটানোকে অনেক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বলে মনে করছে। এমি বলেন যে
it kind of you know made us aware that you know when it comes down to it family is what matters.
এই ধরনের রোগে যখন কেউ আক্রান্ত হন তখন পরিবার তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, অর্থাৎ তখন বেশিরভাগ সময়ই কিন্তু পরিবারের প্রিয়জনদের সঙ্গে কাটাতে ইচ্ছে করে। এমি অ্যাডামের খুবই ভাগ্য ভালো যে তার এই স্তন ক্যান্সার ম্যামোগ্রাম রিপোর্ট থেকে খুব প্রথম দিকেই ধরা পড়েছিল, অর্থাৎ যখন টিউমারটি ছিল আকারে পেন্সিলের দাগ মোছার জন্য ইরেজার ব্যবহৃত হয় তার থেকেও ছোট। এই টিউমার চিকিৎসার জন্য তাকে লাম্পেকটমি করা হয়েছিল এবং তারপরে বিকিরণ নিতে হয়েছিল। অ্যাডাম বলেন,
নো কিমো, ডিড নট হ্যাভ কিমো,
আমার কিন্তু কোনো কেমোথেরাপি করতে হয়নি। ডক্টর এমিলি অ্যালব্রাইট ইউনিভার্সিটি অফ মিসৌরির হেলথ কেয়ার অর্থাৎ মিসৌরি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রের ক্যান্সার রোগের শল্য চিকিৎসক। তিনি বলেন যে যেসব মহিলাদের স্তন ক্যান্সার খুব প্রথম দিকে ধরা পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু কেমোথেরাপি করার কোনো প্রয়োজনই হয় না। এ বিষয়ে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে একটি সমীক্ষা প্রকাশিত হয়েছিল যাতে বলা হয়েছে যে একজন রোগী ক্যান্সার রোগের থেকে সেরে ওঠার পর আবারও সেই রোগে আক্রান্ত হতে পারেন, কিন্তু সেই সম্ভাবনা অর্থাৎ তিনি আবার আক্রান্ত হবেন কিনা এটা জানবার জন্য একটা জেনেটিক পরীক্ষা করা যায়। এই সমীক্ষা থেকে জানা গেছে যেসব রোগীর ক্ষেত্রে ক্যান্সারের পুনরায় আক্রান্ত হবার সম্ভাবনা কম থাকে তাদের ক্ষেত্রে কিন্তু কেমোথেরাপিতে কোনো ভালো ফল হয় না। অপরদিকে জেনেটিক পরীক্ষায় যেসব রোগীর পুনরায় ক্যান্সারে আক্রান্ত হবার সম্ভাবনা অনেক বেশি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু কেমোথেরাপির প্রয়োগ অনেক বেশি কার্যকরী ফল দেয়। ডক্টর অ্যালব্রাইট বলেন যে মধ্যবয়সী মহিলাদের ক্ষেত্রে এই রোগটি সম্পর্কে কি ধরনের উপদেশ দেওয়া যায়, অর্থাৎ এই রোগটিকে তাড়াতাড়ি চিকিৎসা করার জন্য কিংবা এই রোগটিকে এড়ানোর জন্য কি ধরনের উপদেশ দেওয়া যায় তা কিন্তু ডাক্তারদের এখনো জানা নেই।
The recent results have clarified that for women at intermediate risk of recurrence, সাম্প্রতিক এই গবেষণায় এটাই প্রমাণ করেছে যে যেসব মহিলার ক্ষেত্রে এই ক্যান্সার রোগে আক্রান্ত হবার সম্ভাবনা মাঝামাঝি অবস্থায় রয়েছে, তাদের অধিকাংশেরই কিন্তু কেমোথেরাপিতে বিশেষ কোনো ফল হয় না। বেশিরভাগ মানুষই এটা জানেন যে বমি বমি ভাব, চুল পড়ে যাওয়া, খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাওয়া, এগুলি কেমোথেরাপির ফল। ডক্টর অলব্রাইট বলেন যে এই সমীক্ষাটির ফলাফল কিন্তু স্তন ক্যান্সারে আক্রান্ত মহিলাদের যথেষ্ট সাহায্য করবে, কিন্তু এটা অবশ্যই জরুরি যে ক্যান্সারটি যেন প্রাথমিক অবস্থায় ধরা পড়ে। ডক্টর অলব্রাইট আরো বলেন,
as we learn more about the biology, we're able to tailor treatments to the specific type of tumor that a patient has. So there are some small tumors that may be more aggressive and there may be some larger tumors that are less aggressive.
জীববিদ্যা নিয়ে আমাদের জ্ঞান যতই সম্প্রসারিত হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের টিউমারের উপস্থিতি শনাক্ত করে বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি অবলম্বন করতে সক্ষম হচ্ছি।
এবারে সম্পাদকীয় এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন আছে। বিশ্বে অত্যন্ত দ্রুত বর্ধনশীল নিরাপত্তাজনিত হুমকির মধ্যে রয়েছে সাইবার অপরাধ এবং কম্পিউটার ব্যবহার করে এই অপরাধের বৃদ্ধি করা। এই পরিস্থিতিকে আরও মারাত্মক করে তুলেছে কোভিড-19 মহামারী। FBI সংস্থার মতে করোনা সংক্রমণের ঘোষণা দেবার পর সাইবার অপরাধ 400% বৃদ্ধি পেয়েছে। সাইবার হামলা এখন প্রতিনিয়ত এক ঘটনা, তবে এখন যা আরও ভয়ঙ্কর, আরও উন্নত মানের, যা ব্যক্তিগত এবং সরকারি উভয় নেটওয়ার্কে লক্ষ্যবস্তু করে থাকে। ব্যবসা প্রতিষ্ঠান এবং কোম্পানি সমূহকে ব্যবসার গোপনতা এবং স্পর্শকাতর তথ্যের জন্য, বিশ্ববিদ্যালয় এবং ল্যাবরেটরিজগুলিকে গবেষণামুখী তথ্যের জন্য এবং ব্যক্তিগত নাগরিকদেরকেও লক্ষ্যবস্তু করে থাকে বিশ্বের বহু জায়গা থেকে হ্যাকাররা। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের জুলাই মাসের শেষে ইউক্রেনের দুই নাগরিকের গ্রেফতার ও বিচার সম্পর্কিত তথ্যের জন্য $1,00,000 পুরস্কার ঘোষণা করেছে। ইউক্রেনের এই দুই সাইবার অপরাধীর নাম অ্যান্টেম ভিয়াচেস স্লাভোভিচ রাচেনকো এবং আলেকজান্ডার ভিতালেভিয়েচ লেরেমেনকো। এই দুজনকে সংঘবদ্ধ আন্তর্দেশীয় সাইবার অপরাধে অংশগ্রহণের জন্য সন্দেহ করা হচ্ছে। তাদের কর্মতৎপরতা ভিত্তিক তদন্ত অনুযায়ী রাচেনকো এবং লেরেমেনকো উভয়কেই যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ইলেকট্রনিক ডাটা বিশ্লেষণ, তার পুনরুদ্ধার প্রক্রিয়া হ্যাক করার জন্য এবং সিকিউরিটি প্রতারণা ষড়যন্ত্র, ওয়্যার প্রতারণা, কম্পিউটার প্রতারণা ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত করা হয়েছে। 16টি অভিযোগের ভিত্তিতে বলা হয়েছে যে এ দুজন হ্যাকার হাজার হাজার গোপন তথ্য চুরি করেছে, যা পরবর্তীতে বেআইনিভাবে মুনাফার জন্য বিক্রি করা হয়। দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনার লেরেমেনকো এবং অন্যান্য সংস্থার বিরুদ্ধে সিভিল স্যুট দায়ের করেছে। পররাষ্ট্র দফতরের আন্তর্দেশীয় সংঘবদ্ধ ক্রাইম রিওয়ার্ডস প্রোগ্রাম এবং নার্কোটিক্স রিওয়ার্ডস প্রোগ্রামের যৌথ উদ্যোগে এই পুরস্কার দেয়া হয়, যার আওতায় 1986 থেকে 75 আন্তর্দেশীয় অপরাধীদের বিচার করা সম্ভব হয়েছে। এই দুজন সাইবার অপরাধী সম্পর্কিত তথ্যাদি ইমেইল মারফত যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের কাছে rewards@uss.dhs.gov ঠিকানায় পাঠানো যাবে। আপনারা যদি কেউ রাচেনকো, লেরেমেনকো অথবা সংঘবদ্ধ ক্রাইম রিওয়ার্ডস প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে চান, তবে এই লিঙ্কটি দেখতে পারেন https://www.state.gov/antim-vyacheslavovich-rachenko। সাইবার অপরাধীরা যে কোনো দেশে আইনের শাসন মানে না বা কোনো শ্রদ্ধাও দেখায় না। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও এক লিখিত বিবৃতিতে বলেন, এসব অপরাধীরা যেহেতু বিশ্বজনীন, বিশ্বজুড়ে নিরীহ জনগণকে রক্ষা করতে আমরা সরকার সমূহের কাছে সব ধরনের সহযোগিতা ও সমন্বয় আশা করছি, যাতে করে এসব অপরাধীদের সমুচয় শাস্তি দেয়া যায়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের আন্তর্দেশীয় সংঘবদ্ধ ক্রাইম রিওয়ার্ডস প্রোগ্রামের অধীনে সাইবার এবং অন্যান্য আন্তর্দেশীয় অপরাধীদের বিচারের লক্ষ্যে আইন প্রয়োগকারী অংশীদারদের সহায়তা করতে যুক্তরাষ্ট্র সরকার প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকেয়া হায়দার সবার শুভকামনা করি আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners, so we speak a little slower, and we use words and phrases, especially written, for people learning English.
Today on the program, you will hear from John Russell and Brian Lynn. Later, Steve Ember will present The Making of a Nation. But first, the COVID-19 crisis caused public schools in the United States to shut their doors in March. But that did not mean the school year ended early. Instead, educators quickly developed, trained for, and established emergency distance teaching operations, many employing e-learning elements. Most school systems restarted operations within a few weeks and completed the year by late June. But the change to virtual learning settings was difficult for many teachers and produced mixed results for students across the country. Amy Rodriguez-Webb, a teacher in the state of Georgia, was among those who had a rough transition to online education. So, like many other teachers, she is working now to improve her e-teaching before the new school year opens in the fall. Rodriguez-Webb bought camera equipment and a large new writing board. She set up a room in her house for broadcasting lessons. And she recently started 3 weeks of training in online teaching along with other educators in the Cobb County School District.
As COVID-19 continues to spread in the U.S., distance learning efforts are being included in a growing number of plans for the coming school year. Many school systems are facing pressure to improve after the educational losses of last school year. But investment in training is uneven across school systems. Some have offered new guidance on distance teaching, but many educators feel unsupported. Richard Fertig is an education technology researcher at Kent State University in Ohio. He told the AP that wealthier areas have used the summer to train teachers both on technology and on how to get the best performance from students who are learning at least partly online. Teachers in those areas will do well, he said. But he worries about teachers in poorer areas. They've either been given nothing or they've been told, here's the tools we bought for you, with very little support on how to use them, he said.
Linda Mullen is communications director for the Washington Education Association, a union of teachers in the northwestern state. It recently carried out an opinion study involving 1,500 of its members. Mullen said 79% of them said additional training is necessary if distance learning operations are required in the new school year. Another 23% reported they would need major career development or training. In New York, recent public opinion studies show that parents grew increasingly dissatisfied with distance learning as the school year progressed last spring. Dia Bryant is deputy director for the Education Trust New York, which did the studies. We kind of just threw them out there and gave them a Zoom link or gave them a Google Hangout or a Google Classroom, she said of the state's teachers. She added, we need better professional learning for them.
Some school systems are ending summer break for teachers earlier than usual, so they can get more training in distance learning. Cobb County, Georgia, is among them. Teacher Rodriguez Webb said the school system ordered teachers back to work 2 weeks earlier than in past years. A statement from Cobb County Schools says the administration will make sure teachers have the tools, resources, and training to help students succeed, no matter the classroom setting.
Some parents have asked for schools to reopen fully. They argue that distance learning cannot equal the quality of an in-school experience. Christina Higley, a mother of three in Webster, New York, says education will suffer if teachers do their jobs online. She added, they can train them all that they want. They could give them the millions of dollars and tools for online learning. They could do 6 weeks of intense training. There is still going to be children who can't learn that way, and the teachers aren't going to be able to change that, no matter what they do from afar.
Pygmy hogs, the world's smallest and rarest wild pig, are under a virus lockdown, but it has nothing to do with the coronavirus. Officials in India are restricting the movement of pygmy hogs because of the country's first outbreak of African swine fever. There are nearly 300 pygmy hogs living in the northeastern state of Assam. But scientists fear the virus could destroy these rare animals. Adult pygmy hogs are very small. They grow to a height of about 25 centimeters. Pygmy hogs were thought to have died out in the 1960s. But over the past 20 to 30 years, a captive breeding program and other protective efforts have increased their numbers. There is no vaccine or cure for the disease that has already killed over 16,000 domestic pigs, said Pradeep Gogoi, an Assam state official. Domestic animals are bred and trained to accept the care of human beings. Officials confirmed that African swine fever reached India on May 18th. Scientists restricted entry to the pygmy hog breeding centers and took other steps, said Parag Deka. He heads the Pygmy Hog Conservation Program. The program is a project led by Indian officials, the Britain-based Dural Wildlife Conservation Trust, and a local not-for-profit group. Deka told the Associated Press that the virus could possibly destroy the whole pygmy hog population. The virus spreads mainly by direct contact between pigs. It can also spread through infected meat or other materials. Linda Dixon has been studying the virus at the Purbright Institute in Britain. She explained that a vaccine for the swine fever is probably 2 or 3 years away. Scientists have set up 2 security fences at each of Assam State's breeding centers. No visitors are permitted, and cars cannot be left at the centers. Workers who live outside the centers must leave their shoes at the entrance when they arrive. They must wash and clean themselves, and then put their feet in a special kind of cleaning solution. Then they can put on clean shoes to go inside. Pygmy hogs are among the few mammals, and the only pig, that build large nests out of dried grass. They live in these nests in families of 4 or 5. The virus threat also means a change of diet for the rare pigs. While these animals still eat fruits and grains, they cannot eat vegetables that grow underground. This is because the virus survives longer in soil. I'm John Russell.
A new study shows that heat waves can cause fish and other creatures in the world's oceans to travel thousands of kilometers in search of cooler waters. Scientists at the U.S. National Oceanic and Atmospheric Administration, or NOAA, reported on the study last week. Their research is based on a new way of measuring heat waves. It is called thermal displacement. A research paper describing the process appeared in the publication Nature. NOAA notes that earlier research has centered on how hot weather can increase ocean surface temperatures over time. Heat waves can cause changes to the ocean environment, killing large numbers of seabirds and affecting corals and other sea life. Thermal displacement measures how far fish, whales, and other mobile species must travel to find cooler ocean surface temperatures. The measurement depends on the rate at which temperature changes across the ocean. Research scientist Michael Jaycox calls thermal displacement a powerful new way of looking at ocean heat waves. When the environment changes, many species move, he said in a statement. This research helps us understand and measure the degree of change they may be responding to. Jaycox is with the NOAA Southwest Fisheries Science Center in California. Heat waves can add to the difficulties the world's oceans are already facing from long-term warming linked to climate change. The scientists examined information related to ocean heat waves from 1982 to 2019. They looked at the displacement of different species during these events. In some places, cooler water would not be far from warmer seas, such as where different parts of the ocean meet, the study found. But in tropical areas, where temperature changes are usually small, some sea creatures would need to travel more than 2,000 kilometers to find cooler water. Jaycox says fast-moving displacement of sea life can affect many kinds of sea creatures and have human costs as well. Some of the most mobile species, many fish, whales, and turtles, hold great value for humans, he said. fisheries and tourism could be harmed, and threatened species could also face displacement, he added. Michael Alexander of NOAA's Physical Sciences Laboratory helped lead the research team. He said the study may give us an idea how the ecosystem may change in the future. This could, for example, help predict how far fishermen would have to travel to reach the fish they want to harvest, he said. I'm Brian Lynn.
For years, our American history series, The Making of a Nation, has been one of the most popular programs from VOA Learning English. The series started in 1969. Today, we start our series again from the beginning. Generations of school children have been taught that Christopher Columbus discovered the New World. In fact, the second Monday in October is celebrated as a national holiday to honor the European explorer. But October also has a lesser-known observance. October 9th is Leif Erikson Day. So who was Leif Erikson? Today, Steve Ember tells us about him and other early European explorers.
Leif Erikson was a Norse explorer who sailed around the northeastern coast of what we now call North America about 1,000 years ago. He and his crew returned to Greenland with news of a place he called Vinland. Following his explorations, a few settlements were built. Experts digging in eastern Canada in the 1960s found the remains of a village with houses like those in Greenland, Iceland, and Norway. But the Norse did not establish any permanent settlements in North America. Today, as we relaunch our series, we begin with the story of early European explorers in North America. In the 11th century, Europe was beginning a period of great change. One reason was the religious wars known as the Crusades. These were military campaigns by Christians to force Muslims out of the Holy Land in the Middle East. The Crusades began at the end of the 11th century. They continued for about 200 years. One effect of the presence of European armies in the Middle East was to increase trade. This trade was controlled by businessmen in Venice and other city-states in Italy. The businessmen earned large profits by supplying the warring armies and by bringing goods from the East into Europe. When the European crusaders returned home, they brought with them some new and useful products. These included spices, perfumes, silk cloth, and steel products. These goods became highly valued all over Europe. The increased trade with the East led to the creation and growth of towns along the supply roads. It also created a large number of rich European businessmen. The European nations were growing. They developed armies and governments. These had to be paid for with taxes collected from the people. By the 15th century, European countries were ready to explore new parts of the world. The first explorers were the Portuguese. By 1400, they wanted to control the eastern spice trade. European businessmen did not want to continue paying Venetian and Arab traders for their costly spices. They wanted to set up trade themselves. If they could sail to Asia directly for these products, the resulting trade would bring huge profits. The leader of Portugal's exploration efforts was Prince Henry, a son of King John I. He was interested in sea travel and exploration. He became known as Henry the Navigator. Prince Henry brought experts to his country and studied the sciences involved in exploration. He built an observatory to study the stars. Portuguese sea captains sailed their ships down the west coast of Africa, hoping to find a path to India and East Asia. They finally found the end of the African continent, the area called the Cape of Good Hope. It took the Portuguese only about 50 years to take control of the spice trade. They established trading colonies in Africa, the Persian Gulf, India, and China. Improvements in technology helped them succeed. One improvement was a new kind of ship. It could sail more easily through storms and winds. Other inventions, like the compass, allowed them to sail out of sight of land. The Portuguese also armed their ships with modern cannon. They used these weapons to battle Muslim and East Asian traders. The other European nations would not let Portugal control this spice trade for long, however. Spain's Queen Isabella and King Ferdinand agreed to provide ships, crew, and supplies for an exploration by an Italian named Christopher Columbus. Columbus thought the shortest way to reach the East was to sail west across the Atlantic Ocean. He was right, but he also was wrong. He believed the world was much smaller than it is. He did not imagine the existence of another continent and another huge ocean between Europe and East Asia. Columbus and a crew of 88 men left Spain on August 3, 1492, in three ships, the Niña, the Pinta, and the Santa Maria. By October 12th, the sailors stood on land again on an island that Columbus named San Salvador. He explored the island and the nearby islands of what are now known as Cuba and Hispaniola. He believed they were part of the coast of East Asia, which was then called the Indies. He called the people he found there Indians. Columbus left about 40 men on San Salvador Island to build a fort from the wood of one of the ships. He returned to Spain with birds, plants, gold, and people captured from the land he explored. Columbus was welcomed as a hero when he returned to Spain in March of 1493. Columbus sailed again across the Atlantic to the Caribbean 5 months later. He found that the fort built by his men had been destroyed by fire. Columbus did not find any of his men. But this time, he had many more men and all the animals and equipment needed to start a colony on Hispaniola. 7 months later, he sent five ships back to Spain. They carried Indians to be sold as slaves. Columbus himself also returned to Spain. Columbus made another trip in 1498. This time, he saw the coast of South America. But the settlers on Hispaniola were so unhappy with conditions in their new colony, they sent Columbus back to Spain as a prisoner. Spain's rulers pardoned him. In 1502, Columbus made his final voyage to what some by then were calling the New World. He stayed on the island of Jamaica until he returned home 2 years later. During all his trips, Columbus explored islands and waterways, searching for that passage to the Indies. He never found it, nor did he find spices or great amounts of gold. Yet he always believed that he had found the Indies. He refused to recognize that it really was a new world. Evidence of this was all around him. Strange plants unknown in either Europe or Asia, and a different people who did not understand any language spoken in the East. Columbus's voyages, however, opened up the New World. Others later explored all of North America. Now, you may be wondering about the name of this new land. If Christopher Columbus led the explorations, then why is it called America? The answer lies with the name of another Italian explorer, Amerigo Vespucci. He visited the coast of South America in 1499. He wrote stories about his experiences that were widely read in Europe. In 1507, a German mapmaker, Martin Waldseemüller, read Vespucci's stories. He decided that the writer had discovered the New World and thought it should be called America in his honor. And so it was. Spanish explorers sought to find gold and power in the New World. They also wanted to spread Christianity, which they considered the only true religion. The first of these Spanish explorers was Juan Ponce de León. He landed in North America in 1513. He explored the eastern coast of what is now the state of Florida. He was searching for a special kind of water that Europeans believed existed. They believed that this water could make old people young again. Ponce de León never did find the Fountain of Youth. Also in 1513, Vasco Núñez de Balboa crossed the Isthmus of Panama and reached the Pacific Ocean. In 1519, Hernán Cortés landed an army in Mexico. His army destroyed the ancient empire of the Aztec Indians. That same year, Ferdinand Magellan began his 3-year voyage around the world. And in the 1530s, the forces of Francisco Pizarro destroyed the Inca Indian Empire in Peru. 10 years later, Francisco Vázquez de Coronado had marched as far north as what is now the American state of Kansas, and then west to the Grand Canyon. About the same time, Hernando de Soto reached the Mississippi River. 50 years after Columbus first landed at San Salvador, Spain claimed a huge area of America. The riches of these new lands made Spain the greatest power in Europe and the world.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.